إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقول سبحانه يظنون بالله غير الحق ظن الجاهلية وقال سبحانه أفحكم الجاهلية يبغون وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام الله رب العالمين সকল প্রশংসা যিনি আজকে আমাদেরকে আল্লাহ ইসলামিক সেন্টারের হলরুমে কোরআন ও সহিহ হাদিসের আলোকে দ্বীনের কিছু আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছে। যারা আমরা এখানে অংশগ্রহণ করতে পেরেছি নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, সেজন্য বলি আমরা আলহামদুলিল্লাহ। ধারাবাহিকভাবে ইসলাম ও জাহেলিয়াতের দ্বন্দ্ব এই বিষয়ে আমরা সিরিজ আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। যখন এই পৃথিবীতে মানুষ তাদের বিবেক হারিয়ে ফেলেছিল, চক্ষুগুলি অন্ধ হয়ে গিয়েছিল, কানগুলি ঠসা হয়ে গিয়েছিল, বিবেকের উপরে বিরাট বড় বড় তালা ঝুলেছিল, যেই সময়টাকে বলা হয় জাহেলিয়াতের সময়, সারা পৃথিবীর মানুষ আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের কিছু একটা খুব অল্প সংখ্যক মানুষ ব্যতিরিকে উম্মি যারা অর্থাৎ আরব আনারব যাদের মধ্যে কোনো কিতাব আসে নাই এদেরকে উম্মি বলা হয়, আর আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদেরকে বলা হয়। তো আহলে কিতাবের কিছু সংখ্যক মানুষ ব্যতিরিকে এই পৃথিবীর মানুষ তাদের বিবেকশূন্য হয়েছিল, চোখ থাকতেও তারা হাক ও বাতিল বিবেক দিয়ে এরা ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করতে পারত না, চক্ষু দিয়ে ভালো মন্দের মধ্যে বাছাই করতে পারত না, কর্ণগুলি তাদের ঠসা হয়েছিল, যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন কোরআন পাকে ইরশাদ করেছেন সূরা আরাফে ওয়ালাকাদ দারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون। শয়তানের জন্য যখন সমস্ত প্রবেশ পথগুলি মানুষের মধ্যে উন্মুক্ত হয়েছিল, অজ্ঞতার পথেই বলেন আর গাফলাতের পথেই বলেন আর শুভাত আর শাহওয়াত প্রবৃত্তির অনুসরণ আর বিভিন্ন ধরনের সংশয় সবকিছু পথ শয়তানের খোলা ছিল। যে মানুষগুলি বিবেক দিয়েও বোঝার চেষ্টা করে না, চক্ষু থাকার পরেও ভালো মন্দ বাছাই করতে পারে না, কর্ণ দিয়ে ভালো মন্দ শোনার বিবেক বাছাই করতে পারে না বা বিভেদ করতে পারে না, এদেরকে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এদের দিয়েই জাহান্নামকে পূরণ করবেন, তারা জিন হোক আর ইনসানই হোক। এরাই চতুষ্পদ জন্তুর চাইতো জঘন্য। যখন ইন্না শাররাদ দাওয়াব এদেরকে বলেন, শাররাদ দাওয়াব বলছে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে, এই জাহিলিয়াতের যুগের মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দাওয়াত বলা হয় যারা এই জমিনের উপরে যারা বিচরণ করে, এই জমিনের উপরে বিচরণশীল যত আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জীব রয়েছে তার মধ্যে জঘন্য হলো যাদের কান থাকতেও কান দিয়ে শুনে না, চোখ থাকতেও চোখ দিয়ে ভালো মন্দ বিবেচনা তো দেখতে পারে না, আর বিবেক দিয়ে যারা বুঝে না, যাদের অন্তরগুলি তালাবদ্ধ, চোখগুলি এদের অন্ধ আর কানগুলি এদের ঠসা। ঠিক সবাই যখন এক অন্ধকারে শিরক ও অপসংস্কার, অজ্ঞতা, মূর্খতা এবং সর্বপ্রকার জুলুম, নিপীড়ন, নির্যাতন, হত্যা, হানাহানি, মারামারি, চুরি, ডাকাতি, ফাসাদ, বিপর্যয়, আপোষের মধ্যে যখন বিরাট এক কলহর মধ্যে যখন এরাক এক আটলান্টিক মহাসাগরের অথয় তলে যখন ডুবিয়ে নিমজ্জিত, ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল এবং তারা সিরাত মুস্তাকিমকে ছেড়ে যখন বিভিন্ন জন বিভিন্ন পথ ও মত বানিয়ে শয়তানের পথ ধরে, ঠিক এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরাধামে প্রেরণ করলেন নবুয়ত রেসালাত দিয়ে। তিনি সমস্ত মানব জাতিকে মানুষ হয়ে মানুষের ইবাদত করা বাদ দিয়ে আল্লাহর ইবাদত করার জন্য, ইসলামের মূল যে ভিত্তি তার দিকে ফিরে না আসার জন্য তিনি তার সমস্ত চেষ্টা এবং তদবির তিনি চালিয়ে গেলেন, যার ফলে মানুষ আবারও আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিক থেকে যেমন কোরআন ও সুন্নাহর আলোকে মানুষকে নূরের এই হেদায়েতের দিকে নিয়ে আসার চেষ্টা করলেন, সাথে সাথে জাহিলিয়াতের সেই অন্ধকার থেকে, জাহিলিয়াতের সেই অমনসিকা ওই কুয়াশাচ্ছন্ন থেকে মানুষকে সাবধান করলেন, যাতে করে এরা কোনো প্রকার জাহিলিয়াতের সঙ্গে আবার এরা জড়িত না হয়ে পড়ে। একদিক থেকে যেমন হেদায়েত দান করলেন, অন্যদিক থেকে তাদেরকে জাহিলিয়াতের সকল সকল পর্দাগুলি খুলে তিনি বুঝিয়ে দিলেন যে সমস্ত থেকে তোমাদের বিরত থাকতে হবে, এবং তিনি বিদায় হওয়ার আগেই মহান রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। আল্লাহ রব্বুল আলামিন তার মনোনীত ইসলাম এই দিনকে নির্বাচন করলেন এবং এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথহারা, দিশাহারা, তৌহিদ হারা, হানাহানি, মারামারি প্রিয় মানুষগুলিকে, ফাসাদ, বিপর্যয় যারা পছন্দ করত তাদেরকে এক স্বর্ণের মানুষ তৈরি করে একেবারে দিবালকের মতো অত্যন্ত এক উজ্জ্বল আলোর মধ্যে তাদেরকে রেখে চলে গেলেন, যেখানে বক্র ব্যক্তি ছাড়া যার অন্তরের মধ্যে টেঢ়া রয়েছে, বক্রতা রয়েছে, মুনাফিকি রয়েছে, তারা ছাড়া আর কেউ ধ্বংসের মুখে নিপতিত হতে পারে না। ঠিক এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেলেন এবং তার উম্মতকে ভবিষ্যৎবাণী করে গেলেন, তাদেরকে সাবধান করে গেলেন, খবরদার আবারও তোমরা জাহিলিয়াতে ফিরে যাবে না, কোনোভাবেই যেন তোমাদের শয়তান তোমাদের মধ্যে প্রবেশ করে আবার জাহিলিয়াতের সঙ্গে তোমাদের সম্পর্ক মজবুত করে দিয়ে তোমাদেরকে ধ্বংস না করে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে শয়তান একদিন, শয়তান কিন্তু বসে নেই, সে এবং তার সহযোগীরা সকলে মানুষকে আবার প্রবৃত্তির অনুসরণ করিয়ে আবার সেই উজ্জ্বল এবং সিরাত মুস্তাকিম থেকে তাদেরকে টেনে নিয়েছে, আবার তাদের মধ্যে শিরিক, তাদের মধ্যে বিদআত, তাদের মধ্যে নতুন নতুন ধর্মের নামে বহু ধরনের অনেক কিছু তাদের মধ্যে অনুপ্রবেশ ঘটার মাধ্যমে মানুষের কাছে আবার মনকার গুলি যেন মারুফে পরিণত হয়ে গেল, আর মারুফ গুলি মনকারে পরিণত হল, ভালোটা যেন মন্দ আর মন্দটা যেন ভালো। আজ মানুষের কাছে ভালো কথা বললে, কোনো একটা ভালো জিনিসের কথা যদি বলা যায় তো বলে এটা আবার কি হলো, আজ মানুষের কাছে এমন এক অবস্থা অন্যায়টা এখন ভালো আর ভালোটা মন্দ, এই অবস্থা কি হয়নি? এটাই তো ছিল জাহিলিয়াতের যুগের অবস্থা, যখন
أصبح المعروف منكرا والمنكر معروفا ভালো গুলি মন্দ আর মন্দ গুলি ভালো আজ যতগুলি নোংরা অন্যায় অশ্লীল ব্যাপনা সবকিছুই মানুষ তার সঙ্গে জড়িত মানে এটাই তাদের কাছে প্রিয় আর যতগুলি ভালো কাজ রয়েছে সমস্ত ভালোগুলি থেকে তারা দূরে সরে গিয়েছে যার ফলে আবার ওই ইহুদি খ্রিস্টান আহলে কিতাব ওই উম্মিউম ওই কাফের মুশরিকদের চিন্তাধারা আকিদা বিশ্বাস শিরিক বিদাত অপসংস্কার তাদের মতো হানাহানি মারামারি দলাদলি ওদের যে অন্ধকার ছিল সে অন্ধকারে আবার উম্মত কি হয়েছে নিমজ্জিত হয়েছে এমত অবস্থায় উম্মতের যারা সত্যিকারের কাণ্ডারি আমার দেশে তো কাণ্ডারির অভাব নেই কেয়ামতের মাঠে কাণ্ডারির অভাব নেই কিন্তু সত্যিকারের এই দুনিয়াতেই যারা তাদের হাত ধরে আবারও এই জাহেলিয়াত থেকে জাহেলিয়াতি কুসংস্কার থেকে তাহজিব ও তামাদ্দুন থেকে সবকিছু থেকে আবার তাদেরকে কোরআন ও হাদিসের আলো দিয়ে আবার তাদের সতর্ক হতে চান এই ধরনের বহু বই পুস্তক এই পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দ্বারা লিখিয়েছেন আমরা ইনশাআল্লাহ আজ থেকে প্রতি সপ্তাহে ধারাবাহিক ধারাবাহিক জাহেলিয়াত ইসলাম ও জাহেলিয়াতের দ্বন্দ্ব এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক কিছু সিরিজ আমরা আলোচনা করার মাধ্যমে কিছু ক্যাসেট আমরা বের করব আজকে আমাদের আলোচনার যে বিষয়টা হবে সেটা হলো জাহেলিয়াত কি এবং কেন জাহেলিয়াত সম্পর্কে আমাদের আমাদের কিছুটা ধারণা থাকা উচিত ইসলাম তা আমরা অনেকেই জানি ইসলাম অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোরআন ও সুন্নার আলোকে আমাদের দিন রেখে গেছেন সেটাই হচ্ছে ইসলাম আর ইসলামের পূর্বের যে অবস্থা এটাই ছিল জাহেলিয়াত তা আমরা এই জাহেলিয়াত সম্পর্কে কিছুটা সম্যক জ্ঞান আমাদের বা একটা ভূমিকা স্বরূপ আমাদের জানা উচিত জাহেল জাহল থেকে জাহল মানে অজ্ঞতা মূর্খতা জানার বিপরীত হচ্ছে অজানা ইলমের বিপরীত জাহাল ওখান থেকে জাহেল মানে অজ্ঞ যেরকম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফ যারা গরিব কিন্তু মানুষের কাছে তারা হাত পাতে না নিজেরা নিজেদেরকে বিলীন করে না এদের এই মানুষের কাছে হাত পাতা না পাতার কারণে অন্যের কাছে ভিক্ষা না তলব করার কারণে তাদেরকে জাহিল যারা এরা মনে করে এরা বড় লোক চাই না যেহেতু আসলে তারা তাদের লজ্জা শরম মানুষের কাছে ছোট হওয়া এটাকে তারা ঘৃণা মনে করে যার ফলে জাহিলরা মনে করে অজ্ঞরা মূর্খরা মনে করে মুনাফিকরা মনে করে না এরা তো বড় এদেরকে দিতে হবে কই যদি গরিব হতো তো এরা মানুষের কাছে চাইতো সূরা বাকারা 273 নম্বর আয়াত এখানে জাহেল শব্দ ব্যবহার হয়েছে মানে অজ্ঞ মূর্খ যারা অজ্ঞতা তিন প্রকার বা এই অজ্ঞতা এটা হলো শাব্দিক অর্থ তাহলে শাব্দিক অর্থ মানে জাহেল বা জাহেলিয়া মানে অজ্ঞতা মূর্খতা অন্ধকার যেটা আর জাহেলিয়াতে কেউ আল্লামা রাগিব ইস্পাহানি ভাগ করেছেন যে জাহাল বা অজ্ঞতা তিন প্রকার একটা জাহালুন বাসিত মানে ওহুয়া খুলুউ নাফস মিনাল ইলম মানে যার মধ্যে কোন প্রকার জ্ঞান বলে কোন জিনিস নেই মূর্খ একে বলা হয় জাহালুন বাসিত জ্ঞান থেকে যে সম্পূর্ণভাবে খালি এর মধ্যে কোন প্রকার জ্ঞানের ছাতা বা জানার কোন প্রকার কোন জানার কোন জিনিস নেই যার মধ্যে পুরো মূর্খ যে আর কি জাহালুল মুরাক্কাব জাহালুল মুরাক্কাব বলা হয় ও হয় ইতিকাদু শাইয় বিখালাফি মা হুয়া আলাই সে যার উপর যে অবস্থায় আছে তার উল্টোটা বিশ্বাস করা এখন মনে করতে চাই মুসলিম কিন্তু আসলে কিন্তু ওর আকিদা ওর বিশ্বাস সবকিছু এর উল্টা জাহালুল মুরাক্কাব মনে করেন আপনার পকেটে টাকা নাই আর আপনি ধারণা করতেছেন আছে আপনি বিশ্বাস রাখছেন আছে এটা হলো জাহালুল মুরাক্কাব আপনার মধ্যে তাওহীদি আকীদা নেই, আপনি ভাবতেছেন আমি মুওয়াহ্হিদ, আপনি ইসলাম বা আত্মসমর্পণকারী না, তারপর আপনি বলছেন আমি মুসলিম, তাহলে জাহলুল মুরাক্কাব বলা হয় যে যে অবস্থায় আছে তার বিপরীত বিশ্বাস রাখা, একে বলা হয় জাহলুল মুরাক্কাব। আরেকটা হল কি, জাহলের আরেকটা প্রকার হল যা করা উচিত তার বিপরীত করা, যা করা উচিত তার বিপরীত কোনো কাজ করা। একজন মুসলিম নামাজ পড়া উচিত কিনা, নামাজ পড়ে না, তাহলে ও জাহেল, তাহলে বলবো সে মূর্খ। এইভাবে আল্লামা রাগবা সুবহানি ভাগ করেছেন। আমরা এখন আসি যে ইসলামের পরিভাষায় জাহাল বা জাহেলিয়াত কাকে বলে, এই বিষয় নিয়ে বেশ কিছু এক একজন এক একটা এর ডিফিনেশন বা এর সংজ্ঞা দিয়েছেন। আল্লামা নববী রহমতুল্লাহ আলাই বলছেন যে জাহেলিয়াত বলা হয় মা কানা ফি ফিল ফাতরা কাবলা আল ইসলাম, ইসলাম আগের যে সময়টা এটাইকে বলা হয় জাহেলিয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত রিসালাত নিয়ে যখন এই পৃথিবীতে আগমন তার ঘটল, তার আগের যে অবস্থাটা অর্থাৎ প্রাক ইসলাম যে অবস্থাটা এটাকে বলা হয় জাহেলিয়াত। কেউ কেউ বলেছেন যে জাহেলিয়াত বলা হয় ইসলামের পূর্বে আল্লাহ সম্পর্কে, রাসুল সম্পর্কে, দিন সম্পর্কে যে অজ্ঞতা আরবদের মধ্যে বিরাজমান ছিল ইসলাম আসার পূর্বে, এটাকে বলা হয় জাহেলিয়াত। তারা বংশ নিয়ে ফখর করত, বড়ত্ব নিয়ে ফখর করত, বিভিন্ন ধরনের ওদের মধ্যে এই অজ্ঞতার কাজ ওদের মধ্যে ছিল। আবার কেউ বলছেন যে জাহেলিয়াত বলা হয় হেদায়াত এবং নবুয়ত আসার আগের যে অবস্থা কোন উম্মতের, যে কোনো উম্মত আল্লাহ রাব্বুল্লাহর পক্ষ থেকে হেদায়াত এবং নবুয়ত রিসালাত আসার আগ পর্যন্ত যে অবস্থা এটাকে বলা হয় জাহেলিয়াত। আবার কেউ বলছেন যে জাহেলিয়াত বলা হয় এমন একটা মানসিক অবস্থা যার মাধ্যমে আল্লাহর হেদায়াত থেকে সে হেদায়াতকে প্রত্যাখ্যান করে এবং আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের যে ফয়সালা সেই ফয়সালা না করে অন্য নিজস্ব ফয়সালা যারা জারি করে। এই সংজ্ঞাগুলি প্রত্যেকটার মধ্যে কিছুটা করে মানে ত্রুটি রয়েছে, যেটা যেই সংজ্ঞাটা এখানে আমরা গ্রহণ করতে সেটা হলো যে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের পক্ষ থেকে হেদায়েত আসার আগ পর্যন্ত কোনো উম্মত কোনো জাতি যে অবস্থায় ছিল, জাহিলিয়াত বলা হয় এমন এক অবস্থা যে অবস্থার উপরে আল্লাহ রাব্বুল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসার আগ পর্যন্ত একটা জাতির যে অবস্থা এটাকে বলা হয় জাহিলিয়াত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা প্রত্যেকটা উম্মতের কাছে হেদায়েত আসছে কিনা আল্লাহর, এই হেদায়েত আসার আগে যে তাদের দুই নবীর মধ্যখানে, কারণ একজন নবী তাদেরকে তাওহীদ শিক্ষা দিয়ে শিরক মুক্ত করে দুনিয়া থেকে চলে গেছে, আরেকজন নবীর আসার আগ পর্যন্ত বা আরেকজন নবী বা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসার আগ পর্যন্ত আবার এরা কি মধ্যখানে পদভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহর হেদায়েত থেকে এরা পদচ্যুত হয়েছে, সিরাতে মুস্তাকিম ছেড়ে তারা অন্য বাঁকা পথ ধরেছে। তো ওই যে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসার পূর্বের যে অবস্থা কোন জাতির, এইটা ঠিক একইভাবে কোন জাতি যদি কোন জাতি পুরোটা বা কেউ আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের হেদায়েত আসার পরেও সেটাকে গ্রহণ না করে তাকেই বলা হয় জাহেলিয়াত। তাহলে এখানে দুইটা অবস্থা আসতেছে, একটা হলো যে হেদায়েত আসার আগে, একটা হলো কি হেদায়েত আসার পরেও যারা গ্রহণ করে না, সেটা জাতি হোক দেশ হোক যে কোনো একটা ব্যক্তি হোক, তারাও জাহেলিয়াতের মধ্যে, তারাও তাদেরকেও জাহিল ধরা হবে। ভালো করে খেয়াল করেন আবার, তাহলে জাহেলিয়াত বলা হয় এখানে আমরা ধরবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীতে আগমন ঘটার আগের যে অবস্থাটা, ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত আল্লাহর পক্ষ থেকে হেদায়েত নিয়ে আসার পরেও এখনো কেউ যদি আবার জাহেলিয়াতের সেই অবস্থায় ফিরে যায় সম্পূর্ণভাবে বা আংশিকভাবে, তাহলে সেটাকে যদি অথবা আল্লাহর হেদায়েতকে যদি গ্রহণ না করে, তাহলে তাদেরকে আমরা বলবো জাহেল এবং এই অবস্থাটাকে বলবো জাহেলিয়াতের অবস্থা। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে এক আরব জাতি, এদের কাছে কোনো হেদায়েত আসেনি, ঠিক আছে, হেদায়েত না আসার ফলে এরা জাহেল, জাহেলিয়াতের যুগ। আবার আহলে কিতাব যারা, তাওরাত ইনজিলধারী যারা, ওদের কাছে হেদায়েত এসেছে কিন্তু তারপরও তারা গ্রহণ করে নাই, তার বিপরীত করেছে, তারাও জাহেলিয়াতের এরাও জাহেলিয়াতের। মোট কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীতে নবুয়ত এবং রিসালাত নিয়ে আগমন ঘটার আগে আরবদের অবস্থায় হোক আর আহলে কিতাবদের অবস্থায় হোক, এই পুরো জাতিটাই ছিল কি, জাহেলিয়াতের মধ্যে নিমজ্জিত। বন্ধুগণ, এবার আমরা জাহেলিয়াতের শাব্দিক এবং ইসলামের পরিভাষায় অর্থ জানার পরে আমাদের জানা উচিত যে জাহেলিয়াত কত প্রকার ও কি কি। জাহেলিয়াতকে বিভিন্নভাবে ভাগ করা যেতে পারে। তাহলে আমরা সংক্ষিপ্ত হয়ে বুঝলাম যে জাহেলিয়াত মানে অজ্ঞতা, মূর্খতা, যারা আল্লাহর পরিচয় জানে না, রাসূলের পরিচয় জানে না, দিনের পরিচয় জানে না, অর্থাৎ আল্লাহর হেদায়তের পুরো যারা বিপরীত, সেটা যদি কি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন আগে হতে পারে পরেও হতে পারে। এবার আমরা আসি যে জাহেলিয়াতের প্রকার ভেদ। জাহেলিয়াতকে বিভিন্নভাবে ভাগ করা যেতে পারে। প্রথমত মানে সাধারণ এবং খাস, বিশেষভাবে জাহেলিয়াতের অর্থ জানি আমরা। সাধারণভাবে জাহেলিয়াত বলতে, এই জাহেলিয়াত বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাত নিয়ে এই দুনিয়াতে আগমন ঘটার আগের যে অবস্থা, তাকে বলা হয় সাধারণ জাহেলিয়াত, মানে পুরো জাহেলিয়াত, সম্পূর্ণভাবে জাহেলিয়াত, যেটা সম্পূর্ণভাবে যেটা জাহেলিয়াত, সেটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে নবুয়ত এবং রিসালাত নিয়ে প্রেরণের আগ পর্যন্ত পুরো সময়টাকে বলা হয় জাহেলিয়াত। কারণ আহলে কিতাব যারা তারাও মানত না হক হেদায়াত, আর যারা আরব তারাও মানত না, তাহলে পুরো জাতি ছিল অন্ধকার এবং জাহিলিয়াতের মধ্যে, অজ্ঞতার মধ্যে। যেরকম তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের পরে আর পুরো জাতি পুরো কমন ভাবে আর জাহিলিয়াত হতে পারে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি কায়িমাতুম বিআমরিল্লাহ লা ইয়াদুররুহুম মান খাযালাহুম আও খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম যাহিরুন আলান নাস, আখরাজাহুল বুখারী ফি সহিহ ওয়া মুসলিম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের একটা দল, ছোট্ট একটা দল সত্যের উপরে এরা প্রতিষ্ঠিত থাকবে, এদেরকে যারা অপমান করতে চাইবে, এদের যারা বিপরীত করতে চাইবে, তারা কিন্তু তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তাদের কোনো নোকসান করতে পারবে না, কিয়ামত পর্যন্ত তারা সত্যের উপরেই তারা প্রতিষ্ঠিত থাকবে। তাহলে বোঝা যাচ্ছে যে একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে, তাহলে যদি একটা দল থাকে তাহলে তো কমন ভাবে সবাই আর জাহিলিয়াতের মধ্যে নিপতিত হচ্ছে না। তাহলে বোঝা গেল যে জাহিলিয়াত যেটা সাধারণ জাহিলিয়াত বা কমন ভাবে, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমন ঘটার আগে নবুয়ত ও রিসালাত নেই। বাকি থাকলো যে জাহিলিয়াতটা খাস জাহিলিয়াত, সেটা কোনো দেশে হতে পারে, ব্যক্তির ব্যাপার হতে পারে, কোনো বিষয়ে হতে পারে, আর এটা কিয়ামত পর্যন্ত থাকবে, এটাকে বলা হয় জাহেলা জাহেলিয়া, মানে খাস জাহেলিয়াত যেটা আর কি, আর এটা কোনো দেশে হতে পারে, অমুক দেশের মধ্যে জাহেলিয়াত এখন সহিলাম, বা অমুক জাতি এখন জাহেলিয়াতের মধ্যে, বা অমুক মানুষগুলো জাহেলিয়াতের মধ্যে, আর এটা কিয়ামত পর্যন্তই থাকবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে এখানে আম ও খাস, আম ভাবে একটা জাহেলিয়াত রাসুলের আগমনের আগে, আর খাস জাহেলিয়াত রাসুলের আগমনের পরেও হতে পারে, এটা সম্ভাবনা রয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইন্নাকা ইমরুন ফিকা জাহেলিয়া, আবু জার তুমি এমন একজন মানুষ, তোমার মধ্যে জাহেলিয়াত রয়েছে, জাহেলিয়াতের কিছু খাসলাত, কিছু গুণ, জাহেলিয়ার কিছু কাজ তোমার মধ্যে রয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরেও জাহেলিয়াতকে কি করে জাহেলিয়াত বলে আখ্যায়িত করেছেন। জাহেলিয়াতকে আবার আমরা সময়ের ভিত্তিতে ভাগ করতে পারি। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে, যেটা বলা হয় জাহিলিয়াতুল উলা, মানে পুরো আগে প্রথম জাহিলিয়াত। আর একটা হলো কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পরের জাহিলিয়াত, যেটাকে বলা হয় জাহিলিয়াতুল উখরা, মানে পরের জাহিলিয়াত। তাহলে এইভাবে জাহিলিয়াতকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। আবার জাহিলিয়াতকে আমরা ভাগ করতে পারি, যেরকম কোরআন পাক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাই জাহিলিয়াতুল উলা, সেই আগের জাহিলিয়াতের মতো তোমরা ওই সৌন্দর্য প্রদর্শন করো না, ঘর থেকে বের হয়ে ঘোরাফেরা করো না। মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নারী জাতিকে, আগে যেরকম নারীরা খোলামেলা পর্দা ছাড়াই ঘুরে বেড়াতো, জাহিলিয়াতুল উলা মানে প্রথম জাহিলিয়াতের মতো তোমরা ঘোরাফেরা করো না। তাহলে এই প্রথম জাহিলিয়া বা পরের জাহিলিয়া, এইভাবে এটাকে সময়ের ভিত্তিতে আমরা ভাগ করতে পারি। আর একটা জাহিলিয়াত হলো কি, ক্ষেত্র বিশেষে আর একটা ভাগ করতে পারি আমরা, জাহিলিয়াতের ক্ষেত্রে বিশেষ, সেটা হলো যে সেটা কিন্তু বিশ্বাসের ব্যাপার হতে পারে, আকিদার ব্যাপারে জাহিলিয়াত হতে পারে। এই লোকগুলি এখন যা মানে এদের আকিদাগুলি জাহিলি আকিদা, আকিদা বিশ্বাস, এটা চারিত্রিক দিক হতে পারে, এদের চরিত্রগুলি জাহিলি যুগের চরিত্র। ঠিক এইভাবে এটা অর্থনীতিতে জাহিলিয়াত হতে পারে, এখনকার বর্তমানের যে অর্থনীতি জাহিলিয়াতের সেই সুদ অর্থনীতির ভিত্তি যে ছিল সেই জাহিলিয়াতের অর্থনীতি আমরা বলতে পারি। ঠিক এইভাবে আমরা বলতে পারি এখন যে রাষ্ট্রনীতি এই রাষ্ট্রনীতি জাহিলিয়াতের রাষ্ট্রনীতি। এইভাবে এখন বিভিন্ন বিষয়ে মানে ক্ষেত্র বিশেষে বিভিন্ন ক্ষেত্রে জাহিলিয়াতকে আমরা কি করতে পারি, একে আমরা বলতে পারি। মোট কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীত যেই কোনো কাজকে আমরা জাহিলি কাজ বলতে পারি। আবার জাহিলিয়াতকে ভাগ করতে পারি আমরা হুকুমের দিক থেকে। একটা জাহিলিয়াত হলো কুফুরি জাহিলিয়াত, একটা মানুষের মধ্যে যদি ওই জাহিলি গুণ থাকে তাহলে বুঝবে লোকটা কাফের। বর্তমানে সেটা সম্ভব, যেরকম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলেন ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যন্নাল জাহিলিয়া, তারা আল্লাহ সম্পর্কে অসত্য বিভিন্ন ধরনের তারা কি করে সন্দেহ করে ধারণা করে, জন্নাল জাহিলিয়া অর্থাৎ কুফুরি ধারণা, সূরা আল ইমরান 154 নম্বর আয়াত। তাহলে কুফুরি ধারণা আল্লাহ সম্পর্কে, যারা এখন মনে করে আল্লাহ সম্পর্কে মনে করে আল্লাহ আর সাজবে নাই সর্বত্র বিরাজমান, এটা আল্লাহ সম্পর্কে একটা ধারণা কিনা, এটা কুফুরি জাহিলিয়া। যারা মনে করে আল্লাহর কোনো গুণ নাই, নিরাকার সাকার না আল্লাহ, আকার নাই কোনো, কোন অস্তিত্ব নেই, তাহলে এই ধরনের আকিদা যারা করে, যারা বলে আল্লাহ হলুল সবকিছুর মধ্যে বিরাজমান, যারা বলে খালেক আর মাখলুক একাকার হয়ে গেছে, যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির পূর্বে ছিলেন মাশুক আর আল্লাহ ছিলেন আশিক, আল্লাহ যখন নিজেকে প্রকাশ করতে চাইলেন তখন তার নবীকে সৃষ্টি করলেন আর হয়ে গেলেন আল্লাহ এখন মাশুক আর রাসূল হয়ে গেলেন আশিক নাউজুবিল্লাহ, এই ধরনের আকিদা কি? এগুলি জাহিলিয়াত, এগুলি জাহিলিয়াত, কিন্তু কুফুরি জাহিলিয়াত। আবার জাহিলিয়াত সেটা পাপও হতে পারে, গুনাহ, কুফুরি না কিন্তু বড় গুনাহ, কবিরা গুনাহ বা সগীরা গুনাহ। আর সেটা যে কারণে মনে করেন এমন একটা কাজ করা উচিত কিন্তু করে না, এমন একটা জিনিস ছাড়া উচিত কিন্তু ছাড়ে না, এমন একটা হারাম কা জিনিস ত্যাগ করা উচিত কিন্তু ত্যাগ করে না, এই জন্য তাই কাফের বলতে পারবে না, বলতে পারবে, বলবেন এটা পাপের কাজ, এই জাহিলিয়াত, কিন্তু এই জাহিলিয়াত মাসিয়া গুনার জাহিলিয়াত, এটা এই অজ্ঞতা এই মূর্খতা এই পাপের কাজ, এটা কুফুরি পর্যন্ত পৌঁছায় না। আর এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবুজারকে বলছিলেন ইন্নাকা মুনফিকা জাহিলিয়া, আবুজার তোমার মধ্যে জাহিলিয়াত রয়েছে। এর মানে কি আবুজার কাফের হয়ে গেল? না, নিঃসন্দেহ না, তুমি এমন একটা কাজ করেছো যে কাজটা একটা পাপের কাজ, গুনার কাজ। ঠিক এইভাবে মৃত্যু ব্যক্তি উপরে জোরে জোরে বিলাপ করে কাঁদা, এটা জাহিলিয়াত, কিন্তু এই জাহিলিয়াত কুফুরি না, এটা একটা পাপ। ঠিক এইভাবে বংশ নিয়ে ফখর করা, আমি চৌধুরী, হ্যাঁ আমি শেরজি, আমি অমুক বংশের, এটাও কি একটা জাহিলিয়াতের কাজ? এটাও একটা জাহিলিয়াতের কাজ, কিন্তু এই জাহিলিয়াত কুফুরি পর্যন্ত মানুষকে পৌঁছায় না, বরং সেটা একটা পাপ। তাহলে সংক্ষিপ্তভাবে আমরা এই জাহিলিয়াত সম্পর্কে আমরা জানলাম, এবার আমরা জানব এই জাহিলিয়াত থেকে, এই জাহিলিয়াত থেকে আমরা আমাদের দূরে থাকা কতটুকু জরুরি। নিঃসন্দেহে কোরআন ও সুন্নাহর আলোকে জাহিলিয়াত থেকে কোরআন ও সুন্নাহ আমাদেরকে দূরে থাকতে বলেছে। প্রথমত এই জাহিলিয়াতের বিপরীত করার জন্য আমাদেরকে অর্ডার করা হয়েছে, জাহিলি যুগের যে কাজ কৃষ্টি আকিদা বিশ্বাস যা কিছু জাহিলিয়াত যুগের জাহিলি যত কাজ, এই সমস্ত জাহিলিয়াত থেকে কোরআন ও সুন্নাহ আমাদের কি বলেছেন, এর বিপরীত করার জন্য আদেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বলেছেন খালিফুল মুশরিকিন ওফু সওয়ারি ওয়া আউফুল লোহা, বুখারি মুসলিমের হাদিস, যেটা যে তোমরা মুশরিকদের বিপরীত করো, মুশরিক যারা এরা জাহিলিয়াত কিনা, এদের বিপরীত করো, তোমরা মোচকে কাটে কাঠ কেটে ছোট করো এবং দাড়িকে ছেড়ে দাও বড় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আনসারদের কিছু বুড়ো মানুষদের, রাসূল সাল্লাম বের হয়ে দেখলেন কিছু আনসারদের বুড়ো মানুষ দাড়িগুলি সবার সাদা, ধবধবে সাদা, আল্লাহ রাসূল বললেন, ইয়া মাশার আনসার, এই আনসার জনগণ, তোমরা তোমাদের দাড়িগুলিকে হলুদ বানাই ফেলো অথবা লাল বানাও। ওয়াকালিফু আহলুল কিতাব, ওয়াকালিফু আহলুল কিতাব, এবং আহলে কিতাবের বিপরীত করো, কারণ ওরা দাড়ির মধ্যে খেজাব লাগায় না, ওরা দাড়ির মধ্যে খেজাব লাগায় না। তাই মনে রাখতে হবে, কালো কালো খেজাব রাখা নিষেধ শুধু যুদ্ধের সৈনিক ছাড়া। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আহলে কিতাব বিপরীত করতে বললেন, দাড়ির মধ্যে খেজাব লাগিয়ে। ওইখানে দাড়ি বড় করে এবং মুখ ছোট করে মুশরিকদের বিপরীত করতে বললেন। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আহলে কিতাব এরা শুধু ই পরে, ওই পায়জামা পরে, ওরা লুঙ্গি পরে না। আল্লাহ রাসূল বললেন, তোমরা পায়জামাও পরো লুঙ্গিও পরো। ওয়াকালিফু আহলাল কিতাব, আহলে কিতাবের বিপরীত করো। এরপর আবার সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আহলে কিতাবরা এরা ওই খুব পরে, মানে ওই কি বলে আপনার জুতা পরে, বা খুব বলা হয় চামড়ার মোজা পরে, এরা কিন্তু স্যান্ডেল পরে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ওই চামড়ারও মোজা পরো, তোমরা জুতাও পরো। ওয়াকালিফু আহলাল কিতাব, তোমরা আহলুল কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের বিপরীত করো। সাহাবা একরাম আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কিন্তু ওই দাড়িকে কাটে আর মুজগুলিকে বড় করে রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মুজ কাটো এবং দাড়িকে বড় করো। ওয়াকালিফু আহলাল কিতাব, তোমরা আহলুল কিতাবের কি করো, বিপরীত করো। তাহলে খেয়াল করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাজ, এবং একটা কথা মনে রাখতে হবে, যখনই সাদৃশ্য হয় প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা প্রভাব পড়ে মানুষের উপর। একটা মানুষ, তাকে যদি আপনি যুদ্ধের পোশাক পরিয়ে দেন, যুদ্ধের ফিল্ডে নিয়ে খাড়া করে দেন, ওই লোকটা দেখবেন ঠিকই তার মেজাজ আলাদা। ওই একই লোককে আবার সাধারণ সিভিল পোশাক পরাই দেন, হাতে অস্ত্রটা তার থেকে নিয়ে নেন, তার মন মানসিকতা আলাদা, ঠিক না বুঝি? তাহলে একটা পোশাকের যেরকম প্রভাব রয়েছে, সাদৃশ্যতার মধ্যে প্রভাব রয়েছে। একটা মানুষ তার সবকিছুর মধ্যে একটা প্রভাব পড়ে। এই জন্যে যে হাদিসটা আপনাদের একটু আগে বললাম, ইমাম আহমাদ তাবারানি হাইসামি তারা বর্ণনা করেছেন, এবং আল্লাহ ইবনে হাজার আসকালানি ফাতুল বাইরের মধ্যে ইসনাদ হাসান বলেছেন, এবং শেখ আলবানি সাইয়ার মধ্যে হাসান বলেছেন। যাই হোক, মোট কথা, আহলে কিতাবের বিপরীত করতে হবে, মুশরিকদের বিপরীত করতে হবে, এটা হলো জাহিলিয়াতের বিপরীত করতে হবে। ঠিক আল্লাহ রাসূল অন্য জায়গায় বলতেছেন, খালিকুল ইয়াহুদ ফাইন্নাহু লা ইউসাল্লুনা ফি নিআলিহিম ওয়ালা খিফাফিহিম। আহলে কিতাব যারা, ইহুদি যারা, এরা জুতা পরে নামাজ পড়ে না, এরা মোজা পরে নামাজ পড়ে না। ওদের বিপরীত করো, জুতা পরে নামাজ পড়ে, ওই চামড়ার মোজা পরে নামাজ পড়ে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য জুতা পরেও নামাজ পড়েছেন। তাহলে প্রথমত আমরা বুঝলাম যে এই প্রথম যে কথাটা আমাদের এখানে বুঝতে হবে, যে জাহিলিয়াতের বিপরীত করার জন্য আমাদেরকে হাদিস কোরআন কি করেছে, ওয়াজিব করে দিয়েছে। দ্বিতীয়ত, জাহিলিয়াতের যে সমস্ত অবস্থা এবং তাদের কাজকর্ম, এই তাদের সঙ্গে সাদৃশ্য থেকে আমাদের নিষেধ করেছে। প্রথমত কি, বিপরীত করো, তাদের মতো হন, বিপরীত তাদের করতে হবে। দ্বিতীয়ত, তাদের সাদৃশ্য আমাদের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক, সূরা মায়েদা 38 নম্বর আয়াত। যে তাদের যে প্রবৃত্তি অনুসরণ তারা করে, তোমার কাছে সত্য আসার পরেও তাদের আর অনুসরণ করো না, তাদের মতো আর চলো না। এইভাবে বহু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যেও আমাদেরকে এই ওদের সাদৃশ্য থেকে নিষেধ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু ইনজুরনা ওয়াসমাউ। আহলে কিতাব যারা, ইহুদি কাফের যারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো রাইনা, শব্দের অর্থ হয় আমাদের প্রতি খেয়াল করুন, লক্ষ্য করুন, আমাদের গুরুত্ব দেবেন। কিন্তু আসলে এরা কিন্তু এটার মাধ্যমে রাসূলকে গালি দেওয়া উদ্দেশ্য ছিল। রায় না, রাই থেকে, রাই মানে রাখাল, রাই মানে রাখাল। রাসূলকে রায়েরা তারা বলতো, উদ্দেশ্য তো গালি, রাখাল এই ধরনের কিছু। তো তাদের শুনে শুনে সাহাবায়ে কেরাম রাসূলকে বলতেন রায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের মুশরিকদের সঙ্গে সাদৃশ্যকে হারাম করে দিয়ে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না, মোমিনরা তোমরা রায় না বলে রাসূলকে খেতাব করো না, বলিও না ইয়া রাসূলুল্লাহ রায় না, আমাদের প্রতি খেয়াল করো না, বলো কি বলো, কুল উনজুরনা, আমাদের প্রতি দৃষ্টি দেন, ওয়াসমাউ এবং তোমরা কথা শোনো। তাহলে একটা শব্দ, একটা শব্দ তাদের মতো করে বলা যাবে না, যদিও এই শব্দটির অর্থ ভালো নামাজ হয় মন্দ নামাজ হয়। ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা সাল্লা ফানসাহুম আনফুসুহুম উলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো তোমরা হয়ে যাও না। যারা আল্লাহকে ভুলে গেছে, যার ফলে তারা নিজেদেরকে ভুলে গেছে, তাদের মতো হয় না, কারণ তারা হচ্ছে ফাসিক। এখানে কাফেরদের কথা আল্লাহ রাব্বুল বলছেন যে ওরা কিন্তু আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর জিকির আজকার করে না, তোমরাও তাদের মতো হয়ে যাও না। তাহলে এখানে যে কথাটা আমরা বুঝতে পারতেছি যে কারণ তাদের মতো হলে তাদের কৃষ্টি, তাদের চালচলন, তাদের আকিদা, তাদের বিশ্বাস আমাদের মধ্যে ঢুকে পড়বে, তাই আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। ঠিক এইভাবে যারা এই জাহিলি যুগের অনুসরণ করবে তাদের পরিণাম যে অত্যন্ত খারাপ, সে সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা ওয়ালান ইত্তাবাতা আহওয়াহুম বাদাল লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির সূরা বাকারা 120। যারা ইহুদি, যারা খ্রিস্টান, যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মে তুমি দীক্ষিত না হবে, তাদেরকে অনুসরণ না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তোমার উপরে খুশি হবে না। বলে দাও হেদায়েত তো আল্লাহরই হেদায়েত, আর তুমি যদি তোমার কাছে জ্ঞান আসার পরেও তাদের অনুসরণ করো, তাদের পবিত্র অনুসরণ করো, মনে রাখো মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তাহলে তোমাদের কোনো দোস্তও খোঁজ করে পাবে না, আর তোমাদের কোনো সহযোগীও খোঁজ করে পাবে না। অর্থাৎ যদি কেউ জাহিলিয়াতের যুগের কাফের মুশরিক এমনকি খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করে, তাদের মতোই চলতে চায়, তাহলে তাদের তারা আল্লাহকে হারাবে, তাদের কোনো বন্ধু খোঁজ করে পাবে না, তাদের কোনো সহযোগী পাবে না। আজ বর্তমানে মুসলমানদের কি হয়েছে? হ্যাঁ, কেন আজকে তারা মার খাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াং সুকুমুল্লাহ ফালা গালিবালাকুম, যদি আল্লাহ তোমাদের সহযোগিতা করে তাহলে তোমাদের উপরে কেউ কি আর জয়ী হতে পারবে? কিন্তু যখন আল্লাহ কাউকে আল্লাহ যদি কাউকে অপদস্থ করে তাহলে তাকে সহযোগিতার কেউ থাকবে? কেউ থাকবে না। আজকে মুসলমান জাতি যখন বিধর্মীদের পথ অনুসরণ করেছে, তাদের ওয়ালি কেন হচ্ছেন? আল্লাহ, ঠিক না? মুমিনদের ওয়ালি কেন? আল্লাহ, আল্লাহর রাসূল, ঠিক না? ইন্না ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, তোমাদের ওয়ালি কে, দোস্ত কে তোমাদের? আল্লাহ বলেন তোমাদের দোস্ত হচ্ছে আল্লাহ, রাসূল এবং মুমিন যারা, ঠিক না? ঠিক। কিন্তু আজকে আমরা সাহায্যকারী আমাদের নেই, আমাদের কোনো বন্ধু নেই, আমাদের কোনো দোস্ত নেই, তো সাহায্যকারী দোস্তরাই না বিপদের সময় সহযোগিতা করবে? আজকে বিপদের উপরে বিপদ মুসলিম জাতির উপরে, আর তাদের কোনো সাহায্যকারী নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন ইন্নাল্লাহা মাল মুত্তাকিন মা সাবিরিন মুমিন, কিন্তু এই যদি আমরা জাহিলিয়াতের মধ্যে আমরা ডুবে থাকি আর বলি আমাদের সাহায্যকারী কেউ নেই, এটা কোনোভাবেই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই বলছেন ওয়ালা ইত্তাবাতা আহওয়াহুম মিন বাদি মা জাআকা মিনাল ইলম ইন্নাকা ইযান লামিনাল যালিমিন, হে নবী তোমার কাছে সত্যের জ্ঞান আসার পরেও যদি তুমি তাদের পবিত্র অনুসরণ করো, অর্থাৎ তাদের জাহিলিয়াতের যুগের সেই কৃষ্টি কালচার বা ওদের চিন্তাধারা গ্রহণ করো, ইন্নাকা ইযান লামিনাল যালিমিন, তাহলে অবশ্যই তুমি জালিমদের অন্তর্ভুক্ত। রাসূলকে যেটা খেতাব হয়েছে সেটা উম্মতের জন্য, অর্থাৎ যে উম্মতের যে কেউ ওই জাহিলিয়াতের যুগের কিছু অনুসরণ অনুকরণ করবে, নিঃসন্দেহে সে জালিম, সে অন্যায়কারী হবে। জুলুম কাকে বলে? অদুশ্যায় ফিগরের মাহাল্লি জুলুম বলা হয়, যেটা যেখানে রাখা উচিত ওইখানে না রেখে অন্য জায়গায় রাখা। একটা হাল চাষার ছেলের সঙ্গে এমএসি পাস একটা মেয়ে বিয়ে দিয়ে দিলেন, এটা জুলুম, বুঝলেন নাই? হ্যাঁ, এটা হলো জুলুম। একজন ইমামতির হাত রাখে না, তাকে ইমাম বানিয়ে দিলেন, এটা জুলুম। একটা কুকুরের গলায় চেন পরিয়ে দিলেন, বউয়ের গলায় চেন নাই, কথার কথা জুলুম। তো জুলুম বলা হয় যেইখানে যেটা রাখা উচিত ওইখানে না রেখে অন্যটা রাখা, এটি বলে জুলুম। মানতে হবে হেদায়াত কোরআন সুন্নার আলো, বাদ দিয়ে মানলাম জাহিলিয়াতের কাফের মুশরিক এহুদি খ্রিস্টানদের পথ অনুসরণ করলাম, তাহলে কি এটা জুলুম হলো না? নিঃসন্দেহ জুলুম। এই জন্য আল্লাহর ব্যাপারে সবচেয়ে বড় জুলুম কি? শিরিক করা। কারণ আল্লাহর ব্যাপারে সবচেয়ে ইনসাফ কি? তার তৌহিদ প্রতিষ্ঠা করা। তো তৌহিদের জায়গায় যখন শিরিক আসবে এটা জুলুম হলো, সুন্নতের জায়গায় যখন বেদাত আসবে তখন এটা জুলুম হলো, ঠিক কিনা? এইভাবে যারা অন্য জায়গায় আল্লাহ বলছেন যারা জালেম তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত কষ্টদায়ক আযাব তৈরি করে রেখেছেন। নিঃসন্দেহে যারা জাহিলিয়াতকে অনুসরণ করবে তারা জালেম, এবং তারা তাদের দোস্তও হারাবে, তাদের সাহায্যকারীও হারাবে। রাসূলুল্লাহ সাল্লাম বলতেছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, আখরাজাহু আবু দাউদ। যারা যেই জাতির সঙ্গে সাদৃশ্য অনুসরণ করবে ঠিক তারা তাদেরই অন্তর্ভুক্ত। আজকে আমাদের লেবাসে হযরত ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের কথার সঙ্গে, চালচলনে, পোশাক আশাক, তাদের ঈদ, তাদের অনুষ্ঠানাদিতে, তাদের এবাদতে, মোট কথা তাদের সবকিছুর সঙ্গে আমাদের সাদৃশ্য করা থেকে নিষেধ করেছেন। আজকে আমাদের ক্রিস্টি কালচার হলো ইহুদি, লেবাস পোশাক কাফেরদের, আমাদের চালচলন সবকিছু অন্যদের, আর মধ্যখান থেকে শুধু আমরা মুসলমান দাবি করি, তা তো হবে না। তাহলে ঠিক এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হাদিসটা সবচেয়ে ছোট অবস্থায় যে অমুসলিমদের সঙ্গে সাদৃশ্য করা হারাম, আসলে তো এটা কুফরি হওয়া উচিত। কারণ আল্লাহ রাসূল বলছেন তাদের সঙ্গে যারা অনুসরণ করবে তাদের সাদৃশ্য হবে, তারা সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অন্তর্ভুক্ত হয়ে যাবে মানে কি? কাফের হয়ে যাওয়া, মানে কঠিন অবস্থা। কিন্তু খুব অল্প মানে হালকা যদি এর অর্থ নেওয়া যায় তো কমপক্ষে তাদের জন্য হারাম। এই জন্য আল্লামা শাওকানি রহমতুল্লাহ আলাই মেহনাতের মধ্যে বলছেন যে চাল চলনে, খাওয়া দাওয়ায়, উঠা বসায় আজকে মুসলমানদের মধ্যে দেখেন ম্যারেজ ডে পালন হয়, কাদের এটা? এরা বিভিন্ন ধরনের বার্ষিকী পালন করে, কাদের এটা? বিভিন্ন ধরনের ডে পালন করে, অমুক ডে, তুমুক ডে, এটারে ওটারে, অমুক বিজয় দিবস, অমুক দিবস, তুমুক দিবস, কাদের এগুলি? আরে মুসলমান এত বোকা যে ওই কি বলে ওটাকে, আরে স্পেনের যখন ধ্বংস হলো ওটা কি ছিল, এপ্রিল ফুল, এপ্রিল ফুল ব্যবহার। এরা মুসলমানের দেশে উদযাপিত হয় এপ্রিল ফুল কি? স্পেনকে যখন, স্পেনের মুসলমানদেরকে যখন পাইকারি ভাবে হত্যা করে খ্রিস্টানরা, শেষ পর্যন্ত যে মুসলমানরা মসজিদ ঘরে গিয়ে নিজেদের জীবন রক্ষার্থে ওইখানে গিয়ে দরজা দরজা বন্ধ করে দিল, তখন তাদেরকে বলা হলো তোমরা বের হয়ে আসো, তোমাদেরকে নিরাপত্তা রক্ষার্থে ওইখানে গিয়ে দরজা দরজা বন্ধ করে দিল, তখন তাদেরকে বলা হলো তোমরা বের হয়ে আসো, তোমাদেরকে নিরাপত্তা দিলাম। এরপরে ওদেরকে বের করে নিয়ে গিয়ে নৃশংস হত্যা করা হলো, আর এরা তাদের হত্যা কার্য দেখে নিজের আনন্দ উৎফুল্ল করলো, আর সেই দিনটা ওরা পালন করে। মুসলমানরা আজকে ঈদ ফুল পালন করে, বড়দিন পালন করে, কোনটা পালন করে না এরা? কি ছোট কি বড়, জানা অজানা সব আজকে আমরা ডুবে গেছি, তাদের সঙ্গে মিশে গেছি, সব মিশে গেছি। তাহলে এমন জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে কি আমাদের জন্য পাপ হতে পারে? এটা নিঃসন্দেহে বোঝা যায়। একটা অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন ইয়াকুম লিবাসুর রুহবান, যারা ওই দরবেশ তাদের পোশাক তোমরা পরো না, যে ওই দরবেশ হয়ে গেল, যে তাদের সাদৃশ্য গ্রহণ করলো, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। হাদিসটা অবশ্য দুর্বল। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন এই হাদিসটা দুর্বল, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, যে অন্যদের সঙ্গে সাদৃশ্য গ্রহণ করে সে আমার আমাদের অন্তর্ভুক্ত না। লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা, তোমরা ইহুদের সাদৃশ্য গ্রহণ করো না, খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করো না। চতুর্থত, যারা যারা ইহুদি খ্রিস্টান মানে জাহিলিয়াতের সাদৃশ্য গ্রহণ করবে তাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেন লা ইয়াহমালান্না শারার হাযিল উম্মা আলা মান মাযা মিন ক্বাবলিহিম হাযাল কুদরাতু বিল কুদরা, আমার উম্মতের সবচেয়ে জঘন্য যারা, এরাই কিন্তু পূর্বে জাহিলিয়াতের যুগের আবার সবকিছুকে তারা একইবারে জুতা যেরকম দেখেন একটা একটা সময় একইবারে পদে পদে মিলে যাবে। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা কেরাম বললেন ইয়া রাসূল, অন্য বর্ণায় যে অন্য বর্ণায় আছে যে তোমাদের তারা যা করেছে তাই তোমরা করবে, হুবহু তাই করবে। হ্যাঁ, এমনকি তারা যদি আছে না বিজি বিজি কি বলে ওটাকে বেজি, যেটা এই বেজির গর্তে যদি তারা ঢুকে থাকে ছোট কিনা, তোমরাও চেষ্টা করো ওখানে ঢুকার চেষ্টা করবো, এমন এক অবস্থা হবে তোমাদের। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন আবগাদুন নাস ইলাল্লাহি তাআলা, আল্লাহ নিকটে সবচেয়ে জঘন্য মানুষ কয় প্রকার, তিন প্রকার। মুলহিদুন ফিল হারাম, যে হারামে মক্কি বা মদিনা, মদিনায় একটা হারামের এরিয়া আছে কিনা, মক্কা একটা এরিয়া আছে কিনা, এর মধ্যে যে কি করে বিপর্যয় সৃষ্টি করে, এই হলে আল্লাহ নিকটে সবচেয়ে বড় জঘন্য ব্যক্তি। এক দুই নম্বরে মুবতাগিন ফিল ইসলাম সুন্নাত আল জাহিলিয়া, আর যারা ইসলামের মধ্যে জাহিলি যুগের সুন্নত তরিকা, জাহিলি যুগের নিয়ম কানুন কৃষ্টি কালচার লিবাস পোশাক যারা তলাশ করে যে অনুসরণ করে, সে হল আল্লাহ নিকট অত্যন্ত জঘন্য ব্যক্তি। মুসলিম আর কোন মুসলিম ভাইয়ের নাহাক ভাবে তার কি করতে চাই, তাকে তার দান তার রক্তপাত করতে চাই। একজন ভাই অন্যায় নাই নিরপরাধ, একজন মানুষ তার কি করে তার রক্তপাত করে, হচ্ছে না। কদিন আগে শুনলেন না হারামের মধ্যে গিয়ে রক্তশাস্ত্র এনে কি করতেছিল, এর আগে শুনলেন হজের সময় একবার করলো, আজকে ইসলামের মধ্যে থেকে জাহিলিয়াতের জয়গান গাচ্ছে না, গাই না, প্রগতির নামে আধুনিকের নামে আধুনিকতার নামে অর্থনীতি মুক্তি বাজারের বাজারের নামে অমুক্রে তুমুক্রে সংস্কৃতির নামে, সংস্কৃতি তো কার চলছে দুনিয়াতে, জাহিলিয়াতের সংস্কৃতি অর্থনীতি কার, জাহিলিয়াত সবকিছু সমনীতি কার চলছে, জাহিলিয়াতের যে যে পারো যার শক্তি আছে যার শক্তি তাকে শেষ করো দুনিয়াতে, আর অন্যদের অনুসরণ করে মুসলমানরা ওইদিকে একেবারে অর্ধকারে ছুটতেছে। তো বন্ধুগণ, তাহলে চতুর্থ আমরা যেটা বুঝলাম চতুর্থ, যে যারা এই জাহিলিয়াত অনুসরণ করবে এই কাজগুলো অত্যন্ত জঘন্য কাজ, এবং যারা করবে এরা জঘন্য ব্যক্তির মধ্যে কোন সন্দেহ নেই। পঞ্চমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাহিলিয়াতের কাজ যে মানুষ অনুসরণ করবে সে কথাও বলেছেন, যেটা একটা আগে আপনার হাদিসে বললাম যে তোমাদের পূর্বের লোকদের তোমরা শূন্য তাদের অনুকরণ করবে, তোমরা হাতে হাতে শিবরাম শিবরাম মানে অর্ধ হাত যদি করে দেবো অর্ধ হাত, এক হাত তো এক হাত, হাত তোলাও দেখালো জোহরা দেবেন তবে আতমহম, ওরা যদি ওই যে বিজুর গর্তে ঢুকে থাকে তোমরাও ঢোকার চেষ্টা করবে। কুল্লা ইয়া রাসূলুল্লাহ ইহুদিয়াম নাসারা, সাহাবায়ে কিরাম বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম এরা কি ইহুদি খ্রিস্টানদের কথা আপনি বলছেন, কালু ফামান, ইহুদি খ্রিস্টান না হলে কারা, বুখারী মুসলিমের হাদিস, তাহলে বোঝা যাচ্ছে যে এক শ্রেণীর মানুষ সর্বুল খালক যারা সবচেয়ে জঘন্য যারা এই জাহিলিয়াতের আবার জয়গান গাইবে, ওদের কৃষ্টি কালচার আবার অনুসরণ করবে, ওরা যদি ঢুকে থাকে তো ওখানেই তারা ঢুকবে। এইভাবে উম্মতে মুহাম্মদের উম্মতে মুহাম্মদের মধ্যে আলাইহিসসালাম এইভাবে তারা ঢুকতেই থাকবে। ঠিক এইভাবে জাহিলিয়াতের যেগুলি কাজ এই কাজগুলি করতে আমাদের নিষেধ করেছেন, কাজগুলি একটা তাহলে বিপরীত করা, একটা সাদৃশ্য না হয়, একটা হলে এটা করলে তার পরিণাম কি কারা করবে, আর একটা হলো কি যে এই তাদের সাথে কোনো কাজ করা আমাদের চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু সালাতাসসিব ثم اقصر عن الصلاه حتى تطلع الشمس, ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠা না পর্যন্ত তোমরা নামাজ পড়বে না। ঠিক এইভাবে মোট কথা তিনটি অবস্থায় নামাজ পড়তে আল্লাহ নিষেধ করেছেন, একটা সূর্য উঠে সূর্য যখন ডুবে আর সূর্য যখন মাথার উপরে থাকে, কারণ এই সময় কাফেররা কি করে সূর্যকে সিজদা করে, শয়তান এখানে শিং লাগা দিয়ে মনে করে আমাকে সিজদা করতেছে, তাহলে তাদের কাজগুলি করতে আমাদের নিষিদ্ধ করেছে। তারা যে কাজটা করে তারা তো করে শিখের উদ্দেশ্যে, আর আমরা তো নামাজ পড়বো কি আল্লাহর উদ্দেশ্যে, ঠিক না? ঠিক, তারপরও আমাদের এই তৌহিদি কাজ আল্লাহ ইবাদতটাও তাদের সঙ্গে যেন সাদৃশ্য না হয়, তারা যে সময় করে ওই সময় করতে আমাদের নিষেধ করেছেন। এই জন্যে মোট কথা ইসলামে প্রতিটি কাজ, ইসলামে প্রতিটি কাজ যেটা ইসলামে যায় কি বলে আপনার, এমনকি ওলামারা বলেছেন যে যদি এমন একটা কাজ দেখা যায় যে কাজটা কাফির মুশরিকরা করে, ইহুদি খ্রিস্টানরা করে, তার বিপরীত তো করতে হবে, এমনকি বেদাতিরা যদি করে, বেদাতিরা যদি করে তবু সেটা কি করতে হবে, বিপরীত করতে হবে। এমনকি প্রয়োজন ছাড়া যেরকম মনে করেন রাফেজিরা, রাফেজিরা ডান হাতে আঙুল পরে, ই পরে, আংটি পরে, রাফেজি শিয়া যারা, ঠিক আছে, এখন যদি দেখা যায় জৌদের এটা একটা, কারণ ডান হাতেও পরা যায় যাচ্ছে, বাম হাতেও পরা যায় যাচ্ছে, কিন্তু ওরা মনে করেন ডান ছাড়া বাম আর পরে না, ওদের বিপরীতের জন্য বাম পরা উচিত। বেদাতিরা মনে করেন এক ধরনের টুপি পরে, কথার কথা আছে না, বিভিন্ন তৈরি কত বিভিন্ন ধরনের টুপি আছে কিনা, পাঁচ কল্লি, তারপরে কাউরি আবার ওই যে মাজারের ওই আপনার ওই যে গম্বুজের সিস্টেম, হ্যাঁ, কেউ নির্দিষ্ট এই ধরনের যদি কোনো, যেটা ইসলামে জায়েজ আছে, কিন্তু তারপরে যদি কাউরি কোনো বেদাতিদের এটা একটা অনুসরণ হয়ে যায়, শেয়ার হয়ে যায়, তাহলে ওটা বিপরীত করা উচিত। তাহলে বন্ধুগণ, সংক্ষিপ্ত ভাবে আমরা আজ এই এতটুকু এতক্ষণ যাবৎ যে আমরা বুঝতে পারলাম সেটা হলো এই যে নিঃসন্দেহে জাহিলিয়াতের অন্ধকারে মানুষ যখন হাবুডুবু খাচ্ছিল, এই জাহিলিয়াত থেকে উদ্ধার করার জন্য মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আগমন ঘটেছিল, তাদের জাহিলিয়াতের অন্ধকার থেকে দূর করে তাদের বিভিন্ন ধরনের সাবধান বাণী, হুঁশিয়ারি বাণী তিনি দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারপরেও কিন্তু আজ উম্মতে মুসলিমা, মুসলিম উম্মত জাহিলিয়াতের বহু ধরনের জয়গান গাইতেছে, তাদের স্লোগান তারা গাচ্ছে, তাদের সংস্কৃতি, তাদের সাদৃশ্যতে, তাদের চলাফেরাই, আকিদা বিশ্বাসী সব কিছুর মধ্যে এরা ঢুকে পড়েছে। এই জন্যে আমাদের উচিত যে জাহিলিয়াত কি, কেন জাহিলিয়াত, কত প্রকার, কি ধরনের জাহিলিয়াত, এগুলো আমরা আজকে আলোচনা করেছি ইনশাআল্লাহ। আজকে এটা ভূমিকা স্বরূপ, জাহিলিয়াত কি বা কেন, সামনে থেকে আমরা আলোচনা করব জাহিলিয়া, ইসলাম ও জাহিলিয়াতের যে সমস্ত বিষয়গুলিতে দ্বন্দ্ব হয়েছিল, কোন কোন বিষয়গুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বহু বিষয়ে, ইসলাম ও জাহিলিয়াতের বহু বিষয়, তারপরেও আমরা বলছিলাম আজকে মাসিক আলোচনা যে এই বইয়ের মধ্যে প্রায় একশো আঠাশটি কি করে জাহিলিয়াত এবং ইসলামের দ্বন্দ্বের যে বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, এখান থেকে আমরা সাধ্যকর চেষ্টা করব যেগুলি গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যেগুলি আলোচনা করা দরকার, যেগুলি থেকে আমাদের হুঁশিয়ারি হওয়া দরকার, আমাদের উন্মতকে, আমাদের জাতিকে হুঁশিয়ারি করা দরকার, ব্যক্তি, পরিবার, সমাজকে, জাতিকে হুঁশিয়ারি করা দরকার, এই বিষয়গুলি আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করব সিরিজ আকারে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদের এই ধারাবাহিক আলোচনা আমাদের যতটুকু সম্ভব এবং আমাদের হাজির হওয়া এখানে তৌফিক দান করেন। আমি আপনাদের অনুরোধ জানাবো, আরো ভাইদেরকে বলবেন, অনুরোধ জানাবেন তারা যাতে করে আসে, এবং এই জাহিলিয়াতের বিষয়গুলি কি আজও সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে প্রেরণার নবুয়াত আসার আগের যে অবস্থা, তার চাইতে যে কোনো কোনো ক্ষেত্রে অবস্থা জঘন্য, এবং জাহিলিয়াত যে আরো প্রকট আমাদের উপরে চেপে বসেছে, এটা যে থেকে নিষ্কৃতি পাওয়ার যে কি কঠিন অবস্থা উন্নত হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত আমরা না জানবো, না বুঝবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখান থেকে রেহাই পাবো না। এই জন্য বন্ধুগণ, যে কোনো জিনিস থেকে বাঁচার জন্য প্রথমত তাকে জানা, বুঝা, তারপরে না আপনি তাকে বিরত থাকবেন। আরেকটা কথা মনে রাখবেন, একটা জিনিস যে খারাপ, একটা জিনিস যে ভালো, তার মন্দটা যদি না জানেন তাহলে কেমনে বুঝবেন সেটা ভালো? টক যদি নাই থাকতো তাহলে কিন্তু মিষ্টির কোনো স্বাদ থাকতো না। এই জন্যে আপনাকে টক খেলেই বুঝবেন যে মিষ্টির মজাটা কি, আর মিষ্টি খেলেই বুঝবেন টকের মজাটা কি। এই জন্য ইসলাম যে কি, এর বিপরীত যখন জানবে যে কোন কোন খারাপ জিনিসগুলিকে হারাম করে দেওয়া হয়েছে, কোন কোন কাজগুলি অন্যায়, অশ্লীল, বেহায়া, তখন আপনি বুঝবেন যে ইসলামের এই দিকগুলি কেন ভালো। এই জন্য যে কোনো জিনিসকে জানতে হলে শুধু তাকেই জানলে হবে না, তার বিপরীত দিকটা, তার খারাপ দিকটাও জানতে হবে, যাতে করে এই ভালো দিকটা যে কতটুকু ভালো এটা আপনি আঁচ করতে পারেন, এটা অনুভব করতে পারেন, উপলব্ধি করতে পারেন। এই জন্য আসুন, অনেককে দেখতেছি আপনি ঘুমাচ্ছেন, তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাহিল, ইসলাম ও জাহিলিয়াতের যে দ্বন্দ্ব সেই যুগেও ছিল,
আজও যে রয়েছে এবং সর্বযুগে যে থাকবে, কিন্তু তারপরেও যারা আল্লাহর মুখলিস বান্দা হবে, যারা আল্লাহর খালিস বান্দা হবে, তারা কিন্তু জেনে বুঝিয়ে তার থেকে বাঁচবে, নিজেকে, নিজের পরিবারকে, সমাজকে, জাতিকে বাঁচাবার চেষ্টা করবে। এটা আমাদের সবারই পবিত্র এক দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে জেনে নিজে আমল এবং অন্যকে আমল করানোর যেন তৌফিক দান করেন। آمين أقول قولي هذا استغفر الله لكم ولسائر المسلمين استغفروا وصلى الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين قالوا প্রশ্ন আছে আপনাদের আমার এক ভাই প্রশ্ন করেছেন যে মুসা ঈসা ও নূহ আলাইহিস সালাম কোন ভাষায় এবং কোন কোন দেশে এসেছিলেন আপনার খুব জানা দরকার এটা কি প্রয়োজন আমাকে বলে এই উত্তর জন্য এমন কথা না আমাদের বুঝতে হবে যদি একজন মানুষ মুসা আলাইহিস সালাম ঈসা নূহ কোন দেশে এসেছিলেন কোন ভাষায় কথা বলেছিলেন না জানি তো তার কোনো ক্ষতি আছে জানি মনে করি আমাদের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ জানা দরকার আছে এমন প্রশ্ন করা কোনো দরকার নেই এখন যদি কেউ বলে হযরত আদমের নামের নাম কি ছিল হযরত আদমের নামই ছিল নাকি হযরত নূহ আলাইহিস সালামের দাদুর নাম কি ছিল প্রয়োজন আছে কেন তাদের কোন ভাষা ছিল কোন কথা ছিল কিছু দরকার নেই আমার তো আমি জানি না অন্যটা জানা এগুলি হলো কি জানেন এগুলি হলো বহুরা প্রশ্ন আমি মনে করি কিছু মনে করবেন না কে লিখেছেন বহুরা প্রশ্ন কোনো প্রয়োজন নেই একইভাবে নূহ ও দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ কিতাবের অনুসারীদের কি নাম বলা হতো আপনার দরকার আছে কোনো প্রয়োজন নেই কি ভাষায় বলা হয়েছে আর কি বলতো আপনাকে কি বলা হয় মুসলিম মুসলিম কাকে লাগে জানেন ঠিক আছে কাজে এই সমস্ত প্রশ্ন আমি মনে করি প্রয়োজন নেই কখনো করবেন না জানার জন্য কোনো চেষ্টাও করবেন না কোন জিন্দিগিতে আল্লাহ প্রশ্ন করবেন এই সমস্ত আপনাকে যা প্রশ্ন করবে মার রব্বে কা তোমার রবকে রবের পরিচয় জানতে আপনার কেমন উঠে যাবে অর্থাৎ মারা যাবে কাজে আপনার ওই ফালতু প্রশ্ন করে কোনো দরকার নেই পুত্রের সন্তান পিতাকে কন্যা সন্তান মাতাকে মৃত্যুর পর গোসল দিতে পারবে কিনা পারবে কেন পারবে না মূলত পুরুষদেরকে পুরুষরা গোসল দেবে এটা একটা প্রশ্ন কারণ এটা আমাদের সঙ্গে যেহেতু আমাদের শরীয়তে রয়েছে ঠিক কিনা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পুত্রের সন্তান পিতাকে কেউ দিতে পারবে না দিতে পারবে ঠিক এইভাবে মাকে তার মেয়ে গোসল দিতে পারবে মূলত পুরুষদেরকে পুরুষরা গোসল দেবে মেয়েদেরকে মহিলাদেরকে মহিলারা দেবে ঠিক আছে এবং মনে রাখতে হবে যারা গোসলের নিয়ম কানুন জানে এবং এই মৃত ব্যক্তির আয় ত্রুটি মানে গোপন রাখবে এই জন্য এখন দেখা গেল মেয়ে আছে কিন্তু কিছুই জানে না তো কেমন গোসল দেবে সব মাকে গোসল দেয় তাকে শিখু বাপু মরে যাওয়ার পর এখন তোমার সব জাল করলে হবে এই জন্য গোসলের নিয়ম যেটা হচ্ছে যে পুরুষদেরকে পুরুষরা মহিলারা মহিলাদেরকে স্বামী তবে স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে এর প্রমাণ আছে যদি আমাদের দেশে উল্টা ফতোয়া প্রচলিত আছে এরপরে যেটা হবে ছোট যদি হয় বালক বাচ্চা যদি না হয় ঠিক আছে না বালক যদি হয় মনে করেন নাবালক ছেলে মা গোসল দিতে পারবে শুয়ে দেখি ঠিক আছে নাবালক মেয়ে বাবা গোসল দিতে পারবে তবে উত্তম নিঃসন্দেহে মেয়েরা গোসল দেওয়া মেয়েদেরকে ছেলেরা ছেলেদেরকে যদি নাবালক হয় ছোট হয় তাহলে মাহারাম যারা পুরুষ বা মহিলা গোসল দিতে পারবে তাতে কোনো অসুবিধা নেই একে অপরকে মৃত্যু পিতা মাতার কবরের পাশে গিয়ে সন্তান কিভাবে সালাম দেবে নিঃসন্দেহে বাবা মা মরে গেলে এখান থেকে ছেলে সন্তানদের সঙ্গে তার সম্পর্ক কাটা ছিন্ন হলে এমনটা ইসলাম বলেনি বরং ওই বাবা মার জন্য সন্তানদের অনেক কিছু করণীয় রয়েছে তার মধ্যে হলো একটা তার কবর জিয়ারত করা তার জন্য দোয়া করা মনে রাখতে হবে কবর জিয়ারত বা কবর জিয়ারতে দুই দিক থেকে উপকার একটা হলো যিনি জিয়ারত করবেন আর যার জিয়ারত করা হবে যিনি করবেন অর্থাৎ সন্তান কিনা আমরা ধরি ছেলে মেয়ে বা যেই হোক যে কেউ কবর জিয়ারত করছে তার উপকার হলো যে কেমন আখরাতের কথা স্মরণ হওয়া চোখ দিয়ে পানি পড়া দিলটা নরম হওয়া চোখ দিয়ে পানি পড়া মৃত্যুর কথা স্মরণ করা অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখার জন্য সেখানে সংকল্পবদ্ধ হওয়া ইত্যাদি ইত্যাদি কারণ কবরের চাইতে অন্য কোনো কিছু থেকে নিশ্চিত করার মতো পৃথিবীতে আর কিছু নেই কবর যে চিরসত্য মৃত্যু যে চিরসত্য এর মধ্যে আর কোন সন্দেহ নেই আর এই জন্য কবর জিয়ারত করাকে বৈধকরণ করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমত কবর জিয়ারতকে নিষেধ করে দিয়েছেন নাহি তো কান জিয়ারতুল কবর আল্লাহ রাসূল বলেন তোমাকে কবর যাওয়ার নিষেধ করে দিয়েছিলাম, কারণ আরব আরবদের মধ্যে এই মৃত্যু কেন্দ্রিক বহু বেদাত ও শিরকে মানুষ ডুবেছিল। প্রথম ইসলাম গ্রহণ করার পরে যেহেতু তাদের ইসলামের শিক্ষা দীক্ষা তাওহীদ ও শিরকের মধ্যে পার্থক্য তখন মজবুত হয়নি, তখন কিন্তু কবর যাওয়ার নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আল্লাহ বলেছেন ফাজারু ফাজুরু হা তুযাক্কিরুল আখিরা, তোমরা কবর জারত করো কারণ কবর জারত তোমাদের আখরাতের কথা স্মরণ করাই দেয়। এগুলো যিনি জারত করবেন, ঠিক আছে, সন্তান বাবার কবরের পাশে গিয়ে বা মার কবরের পাশে গিয়ে এই জিয়ারতের নিজের এগুলি ফায়দা। দ্বিতীয়ত হলো মা বাবা বা আত্মীয়স্বজন বা যারা কবরের সাহিত্য আছেন তাদের ফায়দা, সেখানে তাদেরকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়াহলাল কুবুর আগফিরাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুন ওয়া নাহনু বিল আসর, তাদের জন্য সালাম করবো, তাদের জন্য ব্যাস শেষ। এটুকুই মা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন যে আমি কবর জিয়ারত করলে কি বলবো, আল্লাহর রাসূলকে বললেন না যে তিনবার সূরা ফাতিহা আর ইখলাস তিনবার, কুল হু তিনবার, নাস তিনবার, ফালাক তিনবার, চার কুল, এটা ওটা, আমাদের হুজুরদের কত মন্ত্র যন্ত্র, মানে এটাকে এমন একটা সিস্টেম করে নিয়েছে সাধারণ মানুষ ভাবতেই পারে না যে একাকে গিয়ে কবর জায়গা করা যেতে পারে। এই জন্যে আমি আপনাদের সবাইকে ওরা বলছি আবারও বলছি, কবর তার জিয়ারত আমার এই ক্যাসেটটা আপনারা শুনবেন, কবর তার জিয়ারত এই কবরটা এই ক্যাসেটটা আপনারা শুনবেন। এখানে কবর কেন্দ্রিক যে কাজগুলি হারাম, যে কাজগুলি কবরে পৌঁছে মৃত্যু ব্যক্তির আমল নামে গিয়ে পৌঁছে, আর কবর জিয়ারত যে তিন প্রকার, বেদাতি কবর জিয়ারত, সুন্নতি জিয়ারত, বেদাতি জিয়ারত এবং শিরকি জিয়ারত। বর্তমানে আমরা বেদাতি এবং শিরকি জিয়ারত রেখেছি, সুন্নতি জিয়ারত আমরা উঠিয়ে দিয়েছি। সুন্নতি জিয়ারত যে কোনো সময় একাকি দিন হোক, রাতে হোক, দুপুরে হোক, যে কোনো সময় কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন অথবা ইচ্ছে পেরিয়ে গেলেন, গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে কবর পাশের সামনে করে সালাম দিন, আসসালাম আলাইকুম, এরপরে দাঁড়িয়ে আপনি নীরবে কবরের কথা, মৃত্যুর কথা, আখিরাতের কথা, নিজের দিলটাকে নরম করে চোখ দিয়ে পানি ফেলবেন, এটা আপনার কাজ, ব্যাস শেষ। এটি কবর জিয়ারত অতিরিক্ত সবাই গোল হয়ে হুজুর ভাড়া করে নিয়ে এসে ঈদের দিনে, অমুকের দিনে, তমুকের দিনে, সবার দিনে, এই সমস্ত করে সব আমাদের বিবাহ সিস্টেমের কবর জিয়ারত আমরা দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার কবর জিয়ারত করতেন, মায়ের সবার কথা যেন বলছেন, কই সাহাবাদেরকে দেখে হেঁটে নিয়ে জিয়ারত করতেন না, যদি একসঙ্গেই কবর জিয়ারতের নিয়ম থাকতো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতে যেতেন আর সাহাবাগণ জানতে পারতেন কেউ বাড়িতে থাকতেন নাকি, কারণ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য আমাদের মনিবরা তো চোদ্দ পুষ্টি জান্নাত পাঠিয়ে দেয়, এইগুলি হলো কি বেদাতি জিয়ারত। আর শিরকি জিয়ারত বাবার কবরে গিয়ে বাবাকে ডাকবেন, তো কিন্তু শিরক হয়ে গেল, মুশরিক হয়ে গেল। তো ওই জন্য সুন্নতি জিয়ারত কবরের পাশে অতর্কিত ভাবে বা ইচ্ছা করে গিয়ে, তবে কবর জিয়ারত যদি সফর করা যাবে না, বাবার কবর জিয়ারত করতে যাবেন, বাবা বলতে পীর বাবা বা আত্মীয় বা অনুক বা তুমি বা কোনো খানকাল বা কোনো পীরের বা আজমেরি বা বীরপুর আব্দুল কাদের জিলানি কোনো কবর বা রাসূল সাহেব রাসূল সাল্লামের কবর যাওয়ার উদ্দেশ্য মদিনা যাওয়া যায় নেই, এই জন্য সফর বলতে যাকে জার্নি বলে, বাকি আপনার গ্রামে কবর আছে বা আপনার বাবা মা কবর আছে ওখানে গেলে এটাকে তার জার্নি বলে, সফর বলে নাকি, এটা আর যাবেন আপনি কবর যাওয়ার করছেন। আল্লাহ রাসূল সাল্লাম ঘর থেকে বাকিউল গারকার মদিনার কবরস্থান কবর যাওয়ার করতে যেতেন, এটা সফর না, সফর বলতে যাকে ঘরটি গুচ্ছা নিয়ে নিয়ে বাইর হতে হয় আর কি। এই জন্য আপনি আপনার বাবার কবরের পাশে গিয়ে সালাম দেবেন। এই অতিরিক্ত যদি কেউ দোয়া করতে চায়, অতিরিক্ত কেউ দোয়া করতে চায়, তাহলে কবরকে ডানে অথবা বামে অথবা পিছনে রেখে কেবলামুখী হয়ে দোয়া করতে পারে। সবচেয়ে বড় সালাম দিয়েছেন এটুকু যথেষ্ট, আপনার থেকে আপনি নেন, কারণ যিনি মারা গেছেন তার তো বন্ধ হয়ে গেছে, আপনি ওখানে যাবেন তার মতো যেন আপনি ওখানে না যান। এবং আরেকটা কথা মনে রাখবেন, এই বাবা মায়ের জন্য যে দোয়াটুকু আপনি করবেন সেটা কবরের পাশে না গিয়েও চলবে, চলবে না, ওখানে গিয়ে যে দোয়াটা আপনি করবেন ঘরে তো বসে করতে পারেন, মসজিদে তো করতে পারেন, রাস্তায় করতে পারেন, ঘাটেও করতে পারেন, যে কোনো জায়গায় করতে পারেন, কিন্তু আপনার জন্য কবরের পাশে যাওয়া যাতে করে কবর দেখে আপনি নিষেধ গ্রহণ করেন। কিন্তু আমরা মনে করেছি এখন কি আমার এখানে কোনো দরকারই না, আমার যে কোনো প্রয়োজন সেটা তো না, কারণ প্রয়োজন হলে কি টাকা নিতাম কবর জিয়ারত করে হুজুর, হ্যাঁ আমার যদি প্রয়োজন থাকতো তাহলে আমি নিতাম নাকি টাকা নিতাম নাকি, ফরজে কিফায়া যারা যে নামাজ পড়া তো হুজুরের উপর ফরজে কিফায়া না, হুজুরের টাকা নেই না, কোন ফরজে কিফায়া হলো ওটা, আমরা বিবেককে কোথায় হারাইছি, আমরা ওই আমার সিংকে একজন ভাই বললেন যে দেশে গিয়ে বলছি বুজুরকে দাওয়াত করবো কিন্তু টাকা দেবো না, স্বামী স্ত্রীর ঝগড়া কেউ টাকা দেবো না, বুড়ো কেউ টাকা দেবো, আমি দাওয়াত করবো খেয়ে দিয়ে যাবেন বাস। তো হুজুরকে দাওয়াত করছেন, হুজুর শুনছে যে টাকা দিবে না, রান আছে কিন্তু টাকা নেই আর কি, হ্যাঁ তো হুজুর আসে নাই, একটা তো হুজুর আসে না, দুইটা লাগবে খালাস। আর কারো প্রশ্ন আছে? নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে জাহেলিয়াতের অন্ধকার দূর করে কোরআন ও সুন্নাহর হেদায়েত দান করেছেন, ঠিক কিনা? প্রশ্ন হলো কেন আবার মানুষ জাহেলিয়াতের দিকে ফিরে যায়? প্রথমত ইবলিস শয়তান তার বসে নাই, সে তো তার কাজই হলো জাহেলিয়াতের অন্ধকারে আপনাকে নিয়ে গিয়ে আবার ওই জাহান্নামের খড়ি বাড়ানো, জাহান্নামের সদস্য বাড়ানো তার কাজই হবে। সে আল্লাহর ইজ্জতের কসম কি বলছে যে সকল কাঙ্ক্ষা ভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাব। তাহলে প্রথমত হলো যে শয়তানের যে কার্যক্রম এটা তো চলমান, সে তো আর ঘুমায় না, সে তো আর বসে রেস্ট নেয় না, সে অবিরাম ভাবে তার কাজ চালিয়ে যাচ্ছে। শয়তানের এই খপ্পরের উপরে আমার মানুষ সেই জাহিলিয়াতের দিকে চলে যায়। এক, দুই নম্বর অজ্ঞতা, দুই নম্বর হচ্ছে অজ্ঞতা, মানুষ জানে না যে কোনটা জাহিলিয়াতের কাজ আর কোনটা ইসলামিয়াতের কাজ। জাহিলিয়াত সম্পর্কে এত কঠোরতা, জাহিলিয়াত যে আমাদের গ্রহণ করা যাবে না, তার থেকে দূরে থাকতে হবে, তার থেকে সাবধান করা হয়েছে, তার সাজস্ব হওয়া যাবে না, তার মতো ইত্যাদি ইত্যাদি, এ সম্পর্কে মানুষের জ্ঞানহীনতা, ঠিক আছে? দুই, অজ্ঞতা। হ্যাঁ জি, অজ্ঞতার কারণে এখানে ঢুকে পড়তেছে মানুষ, আবার জাহিলিয়াতের দিকে ফিরে যাচ্ছে। তিন নম্বরে, শুধু কি মানুষ এই কি বলে আপনার জিন রূপী শয়তানই কি প্রোগ্রাম করছে? না, মানুষরূপী শয়তান যারা, কারণ শয়াতিন মিন ইনসি ওয়াল জিন, শয়তান দুই প্রকার, মানুষরূপী শয়তান আর জিন রূপী শয়তান। আল্লাহ ওয়াসওয়াসা ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে শয়তান দুই প্রকার, মানুষ শয়তান এবং জিন শয়তান। মানুষ শয়তানরা কি প্রোগ্রাম কম করেছে? আজকে ইন্টারনেট খুলেন না, আজকে ডিস খুলেন না, ডিস আজকে দেখেন না, পেপার পত্রিকা দুনিয়ার সব কিছুকে জাহিলিয়াতের সব কিছু আবার সব জায়গায় কানায় কানায় ভয় দিয়েছে। তো নিঃসন্দেহে যখন মানুষের সবকিছু জাহিলিয়াতের মধ্যে ডুবে থাকবে, তো ওখান থেকে বাঁচার উপায় কি? তাহলে সাবধানতাও নাই নিজের পক্ষ থেকে, উপরন্তু অন্যদিক থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে জাহিলিয়াত। এমন তো অবস্থায় একজন মানুষ জাহিলিয়াতের মধ্যে না ডুবে আবার হেদায়তের মধ্যে থাকতে পারে কি করে? এই জন্যই আমাদের এই জাহিলিয়াত থেকে বাঁচার জন্য প্রথমত আমাদের শয়তানের সঙ্গে জিহাদ করতে হবে, নাফসের সঙ্গে জিহাদ করতে হবে। মুসলমান ফাসিক ফাজির যারা এই জাহিলিয়াতের যারা জয়গান গেয়ে বেড়াচ্ছে, যারা আধুনিকতার নাম দিয়ে, যারা প্রগতির নাম দিয়ে, যারা বিভিন্ন ওই উন্নতির নাম দিয়ে, বিভিন্ন নাম দিয়ে, হ্যাঁ যারা কৃষ্টি মানে বলতে চায় সংস্কৃতির নাম দিয়ে বিভিন্ন ভাবে আমাদের মগজ ধোলাই করতে চায়, তাদের সম্পর্ক সতর্ক করতে হবে। এবং এর সাথে সাথে আমাকে ইসলাম জানতে হবে, ইসলাম কি, এই জাহিলিয়াতের বিপরীত ইসলামের হেদায়েতটা কি? কারণ এমন কোন কাজ হারাম করে দেওয়া হয়নি যার বিপরীতে আর একটা দেওয়া হয়নি, ঠিক না? বুঝি নিঃসন্দেহে জঘন্যতা নম্রতা অশ্লীলতাকে হারাম করে দেওয়া হয়েছে, তার বিপরীত ভালোটাকে বৈধ করা হয়েছে। তাই দিক থেকে আপনার যখন জানতে হবে ভালোটা, অন্যদিক থেকে খারাপটাকেও জানতে হবে, ভালোটা গ্রহণ করতে হবে, মন্দটাকে ত্যাগ করতে হবে। এইভাবে আমাদের ব্যক্তিগত ভাবে শুধু সম্ভব না, সামাজিক ভাবে লিখনের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, আমাদের আন্দোলনের মাধ্যমে, আমাদের সামাজিক বিভিন্ন ধরনের প্রোগ্রাম হাতে নিয়ে, আমাদের মসজিদ ভিত্তিক, স্কুল ভিত্তিক, কলেজ ভিত্তিক আমাদের প্রোগ্রাম করে এই সমস্ত বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। তাহলে না আপনি নিজেকে মুক্ত করতে পারবেন, আপনার পরিবারকে পারবেন, সমাজ রাষ্ট্রকে পারবেন, নাহলে তো এই জাহিলিয়াত তো আর স্বাধীনতা মনে রাখবেন যে মানুষ খারাপটাকেই গ্রহণ করতে চাই। বলা হয়েছে যে মানুষ যেটা নিষিদ্ধ করা হয়েছে ওদের উপর হারিস বেশি, বেশি ওর উপরের লোক। আপনার ছোট বাচ্চাটা একটা জিনিস বারবার মানে করতেছে, আপনি যদি একবার দুবার নিষেধ করেন তো আরো বেশি করে করবে, ছেড়ে পাঁচ মিনিট পরে ঘন্টা বাদ দিবে, এই করে দেখবেন আপনি নাই তখন আবার গেছে ওখানে। তো এই জন্যে মানে বনিয়া আদম যেটা থেকে নিষিদ্ধ করা হয়েছে ওদের মধ্যে বেশি হারিস, ওদের মধ্যে বেশি কেন হা নিষিদ্ধটা কোথায় দেখবেন? বাংলাদেশ বা বিভিন্ন জায়গায় অবিবাহিতদের জন্য পড়া নিষেধ, পিনাপ করা, কারা বেশি পড়ে? বিবাহিত পড়েই না, ওরা জানে যে পিনটা মেরে দিলে আর এই কথাটা লিখে দিলে এরা আর তুমি কি আছে এর ভিতরে তাহলে, বুঝছেন না? এই জন্য কথা হচ্ছে যে মানুষ অন্যায়টাকে, কারণ মানুষ মানুষ যখন ইমানে দুর্বলতা হয় নিঃসন্দেহে তখন অন্যায়টা, হারামটা, অশ্লীলটা, নোংরাটা, জঘন্যটাকে গ্রহণ সহজে করতে পারে আর ভালোটাকে করতে পারে না। এই জন্য আমাদের ইমান, ইমানকে তাজা করতে হবে, ইমানের গাছে পানি দিতে হবে, এর সার দিতে হবে, এর নিরানি করতে হবে, একে জিন্দা রাখতে হবে। ইমান চর্চাই করবেন না আর বলবেন জাহিলিয়াত আমার মধ্যে কেমন চলে আসলো আমি বুঝতে পারি না, আমি চেষ্টা করি না, হবে না। এই জন্য দুই দিক থেকে কাজ করতে হবে সার্বিকভাবে, তাহলে জাহিলিয়াত থেকে একজন মানুষ মুক্ত হতে পারবে। আহলে কিতাব বলতে, সুন্দর একটা প্রশ্ন, আহলে কিতাব বলতে ইহুদি খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে, কেন তাদের বিপরীত করতে বলা হয়েছে? আসলে তো তারাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী পাঠানো হয়েছিল, কিতাব পাঠানো হয়েছিল। মূলত ইহুদি ও খ্রিস্টানরা এদের মতো জঘন্য জাতি এই দুনিয়াতে আর কেউ আসে নাই, যারা তাদের নবী রাসূলদেরকে হত্যা করেছে, যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে, যারা তাদের আল্লাহর দেওয়া কিতাবকে নিজের হাত দিয়ে পরিবর্তন করেছে, যারা দুনিয়ার স্বার্থে তাদের মুরব্বীরা, তাদের হুজুর বুজুর্গ পাদ্রী আহবার ও রহবানরা তাদের কিতাবকে সমস্ত বিকৃতি করেছে। এই জন্য আহলে কিতাব বা তাওরাত ইঞ্জিলের যে সমস্ত জিনিস কোরআন সুন্নাহর সঙ্গে মিল আছে, আমাদের ইসলামের সঙ্গে মিল আছে, তাতে আমরা গ্রহণ করবই, যেটা মিল আছে। অতিরিক্ত তাদের যেগুলি বা এর বিপরীত যেটা, সেটা আমরা গ্রহণ করব না, কারণ অধিকাংশই তারা পরিবর্তন করে ফেলছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে তারা ওই জেনার বিচারের জন্য আসে, তাল্লাহ নবী বলেন তোমাদের তাওরাতে জেনার বিচার কি আছে, নিয়ে আসো তাওরাত, তাওরাত নিয়ে খুলে তো রাজম করতে হবে, যদি বিবাহিত নারী পুরুষ জেনা করে বিচার করে তাদেরকে মেরে ফেলতে হবে পুরুষ নিক্ষেপ করে, তোরা ওইখানে যেখানে রজম করতে হবে ওইখানে হাত রেখে দিয়ে দানে দানে পড়তেছে। আবদুল্লাহ বিন সালাম তিনি তাওরাতে পণ্ডিত ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তাদেরকে বলেন ওই হাতটা সারাবের জন্য, হাত যখন সয়েছে ঠিকই ওখানে কি রেখেছে, রজম করতে হবে। আল্লাহ রাসূল অর্ডার করেন যাও রজম করে দাও। তাহলে দেখা গেল যে তাদের কিতাব তাওরাতে যেটা অবিকৃত তাওরাত তার মধ্যে রাজম রয়েছে, বিবাহিত নারী পুরুষকে হত্যা করতে হবে প্রস্তাব নিক্ষেপ করে। আমাদের কিতাবও তাই আছে, কোরআনেও তাই রয়েছে, বা আমাদের ইসলামও তাই রয়েছে। এই জন্যে যেহেতু তারা সত্যকে প্রত্যাখ্যানকারী এক জাতি, নবী রাসূলকে হত্যা করা যাত, হত্যা করে যাত, আল্লাহর পাঠানো কিতাবকে বিকৃত করা জাতি, তারপরে যেটা হলো যে তাদের ধর্ম এখন রহিত করে দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। যখন হযরত মুসা এসেছেন আগের জন বাদ হয়েছে, হযরত মুসা আলাইহিসসালাম যখন হযরত ঈসা আলাইহিসসালাম যখন আসছেন তখন হযরত মুসার তাওরাত এবং তার কিতাবকে রহিত করে দেওয়া হয়েছে, তার দিনকে ঈসা আলাইহিসসালামকে মানার জন্য বাধ্য করা হয়েছে, কিন্তু তারা মানে নাই। তাদের অধিকাংশ মানুষ হযরত ঈসা আলাইহিসসালাম মানে নাই, বরং ঈসা আলাইহিসসালামকে হত্যা করার জন্য তারা লোক পাঠিয়েছে। এই জন্য যেহেতু এই জাতি তাদের দিনকে, তাদের কিতাবকে, তাদের কৃষ্টি কালচারকে, আল্লাহর দেওয়া যা কিছু সব কিছু পরিবর্তন করে গুটি কিছু তো রয়েছে, এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে আহলে কিতাব তাওরাত ইঞ্জিল এই সমস্ত জিনিস তোমরা পাও, হাদিসু আলা হারাজ, তাদের কথাগুলি বর্ণনা করতে পারো মানুষকে যে হ্যাঁ তাওরাত এমন কথা আছে, ইঞ্জিল এমন কথা আছে, লা তুসাদ্দিকু ওয়ালা তুকাদ্দিবু, এটাকে সত্য মনে করো না মিথ্যা মনে করো না, কারণ সত্য যদি মনে করো তাওরাত অনেক কিছু পরিবর্তন করে সেটা পরিবর্তনও হতে পারে, আবার মিথ্যা মনে করো না কারণ হতে পারে যেটা পরিবর্তন করে নাই, কারণ যদি পরিবর্তন না করে থাকে ওটা তাওরাতের কথা, ঠিক কিনা? মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম থেকে নিয়ে বা হযরত আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত দিনের ধারাকে মানে এটাকে চলমান রেখেছিলেন, যখন যে যুগের জন্য যেমন উপযুক্ত শরীয়ত এর সিলেবাস ঠিক ওইভাবে দিয়েছেন, এটাকে পর্যায়ক্রমে বাড়াতে, এটাকে পরিপূর্ণ করার জন্য আস্তে 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 শেষ নবী যুগে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটাকে পরিপূর্ণ করা হয়েছে। এর মাধ্যমে অতীতের অনেক কিছুকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, কিছুকে স্বীকার করা হয়েছে। যেরকম মনে করেন মুশরিকরা, তাদের কিছু কাজকে তো সরাসরি তাদের সাদৃশ্য করা যাবে না, আবার কিছু কাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জিনিসটা কি বাকি রাখছে, কিন্তু ওটাকে কি করছে, মডিফাই করছে। যেরকম জাহিলিয়াতের যুগে আকিকে করা হতো, ওরা আকিকে করতো, ওরাও কুরবানি করতো, ওরা কুরবানি করে গোস্ত তো রক্ত মাখাই কাবা ঘরের মধ্যে, গোস্ত ওই কাবার ঘরের মধ্যে ঝুলাই দিত। ইসলাম ওই কুরবানি ঠিকই রাখছে, রাখেনি, কিন্তু ওইভাবে রক্ত মাখা যাবে না, গোস্ত ঝুলানো যাবে না, বরং রক্ত মাটিতে বয়ে যাবে আর গোস্ত মানুষের পেটে যাবে, ঠিক না বেটি? একইভাবে আকিকা, আকিকা তারা করে ওই রক্ত তারা ছেলে ওই বাচ্চার মাথার মধ্যে মাখি দিত আর বস্তু নিজে ঝুলাই দিত কার মধ্যে, কাবা ঘরের মধ্যে। ওটা অপচয় হতো, এটা জাহিলিয়াতের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মডিফাই করে কি করলেন, পাই না, গোস্ত খাও, আত্মীয় স্বজনকে দাও, গরিব মিসকিনদের কাছে দান করো, আর মাথার মধ্যে রক্ত না মাখাই তোমরা কি করো, জাফরান মাখাই দাও। তাহলে মূল মূল জিনিসটা তো ঠিকই হয়ে গেছে। ওই জন্যে যেগুলি শরীয়ত সম্মত, যেগুলি নেওয়ার মতো সেগুলি ইসলাম রেখেছে, যেটা না নেওয়ার মতো সেটাকে ক্যান্সেল করেছে, যেটা বিপরীত করে সেটাকে বিপরীত করার জন্য করেছে। এই জন্য যেহেতু তারা আহলে কিতাব, এরা দিনকে পরিবর্তন পরিবর্তন করেছে, নবী রাসূলদের সবকিছুর আদেশ নিষেধকে অমান্য করেছে, এই জন্য তাদের সাদৃশ্য হওয়া চলবে না। যেটা ইসলাম স্বীকার করে সেটা তো করতে হবে। যেরকম মনে করেন আজানের ব্যাপারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষজনকে ডাকবেন নামাজের জন্য, একাত্রিত করবেন, কিভাবে ডাকবেন? কে বললো আমরা ভবি বাজাব, হ্যাঁ কে বললো আমরা ই বাজাবো, হিন্দুরা কি বলে সন্ধ্যা বাজাবো, তো বললেন না হরি খ্রিস্টানদের নামাজ যাবেন। এরপরে কি নামাজ হতে পারে, কারণ অতীতের যেটা যে জিনিসটা জাহিলিয়াতে এবং যার সঙ্গে কি আকিদার এবং বিশ্বাসের সম্পৃক্ত হয়েছে সেটাকে বাদ দিতে হবে। এরপরে সাহাবি স্বপ্নের মাধ্যমে দেখলেন আজান, এবং সে আজান এখন আমাদের নামাজের আহ্বানের জন্য এক সুন্দর এক পদ্ধতি। তো ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও সামনের সপ্তাহে এই সময় আসার এবং যোগদান করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।